খোদাগরি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনা চ্যানেলের দর্শক শ্রোতা, সপ্তাহ ঘুরে আবার একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনন্য স্বভাব অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে আবার জানাই স্বাগতম। দর্শক, আমরা এই প্রোগ্রামে নবী পাক সাল্লাল্লাহু তাআলাহি ওয়া সাল্লামের এক একটি স্বভাব মোবারক শোনার আমাদের সৌভাগ্য হচ্ছে। আজকেও একটি বরকতময় স্বভাব সম্পর্কে আমরা শুনব, আর তা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলাহি ওয়া সাল্লামের প্রতিবেশীর সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলাহি ওয়া সাল্লামের আচার আচরণ কেমন ছিল। অর্থাৎ আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রতিবেশী। আমরা জানব নবী পাক সাল্লাল্লাহু তাআলাহি ওয়া সাল্লামের সাহাবাদের জীবনী থেকে, আমরা জানব আউলিয়ে কেরামের জীবনী থেকে, আল্লাহর প্রিয় বান্দা যাদেরকে আমরা আউলিয়া বলে থাকি অর্থাৎ আল্লাহর ওলি বলে থাকি, তারাও তাদের প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন, আমাদের করণীয় কী, প্রতিবেশী কাকে বলে, প্রতিবেশী বলতে আমরা কী বুঝি, তাদের হক কী। দর্শক, ইনশাআল্লাহ শুনব। মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন, আমরা তাদের থেকে আলোচনা শুনব। শুরুতে আসুন আমরা জেনে নেব নবী পাক সাল্লাল্লাহু তাআলাহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বারাকাত। আল্লাহর প্রিয় নবী, নবীদের নবী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলাহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার বেশুমার ফজিলত বারাকাত। নবী পাক সাল্লাল্লাহু তাআলাহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি শবে জুমা, পবিত্র জুমার দিন 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 80 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, দুরূদ শরীফ পাঠ করা একদিকে ফজিলত, অন্যদিকে জুমার দিনের বিশেষ ফজিলত। যে ব্যক্তি জুমার দিন একটি নেক আমল করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ওই আমলের প্রতিদান 70 গুণ বাড়িয়ে দেন। আর ওই দিন দুরূদ শরীফ পাঠ করা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন বেশি পরিমাণে আমরা দুরূদ পাঠ করব, আর বিশেষ করে আমলের বীজ বপন করার মাস মাহে রজব, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে যে মাসে সাহাবা একরাম, আউলিয়া একরাম, বুজুর্গানে দিন নেক আমল করতেন, ভালো ভালো আমল করতেন, তা আমরা ইনশাআল্লাহ এই মাসেই বেশি পরিমাণে আমরা দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক, আমরা জেনে নিয়েছি যে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রতিবেশী। আমরা মোবাল্লিগা দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছে, ইনশাআল্লাহ শুনব। আজকে আলোচ্য বিষয়ের সাথে মমিন ইমানদারের সম্পর্ক রয়েছে। শুরুতে আপনাদেরকে জানিয়ে দেব নবী পাক সাল্লাল্লাহু তাআলাহি ওয়া সাল্লামের একটি প্রিয় হাদিস মোবারকা, যা কোরআনুল করিমের পরে হাদিসের সবচেয়ে গ্রহণযোগ্য বিশুদ্ধ গ্রন্থ, যার নাম হচ্ছে সহিহ বুখারী। এর একটি হাদিস মোবারক ইনশাআল্লাহ বলার চেষ্টা করব, তারপর ইনশাআল্লাহ ক্রমান্বয়ে আমরা মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আলোচনা শুনব। দর্শক, আপনাদের কলকেও আমরা সামিল করব। যে হাদিসে মোবারকা আলোচনা করতে চাচ্ছি, হাদিস শরীফের মধ্যে এভাবে এসেছে, যা প্রতিবেশী সম্পর্কে আল্লাহর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলাহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ পাকের নামের শপথ সে ইমানদার নয়, এভাবে তিনবার বললেন। এই কথাটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনবার উচ্চারণ করলেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু তাআলাহি ওয়া সাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর হাবিব, কে সে? তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ না, সে ব্যক্তি ইমানদার নয়। দর্শক, প্রতিবেশীকে আমরা কীভাবে তাদের হক আদায় করব, তাদেরকে আমাদের কষ্ট থেকে আমরা কীভাবে তাদেরকে বাঁচাব, এবং প্রতিবেশী কষ্ট কীভাবে পায় তাও তো আমাদেরকে জানতে হবে। যে এই সকল আচরণে এক প্রতিবেশী অন্য প্রতিবেশী থেকে কষ্ট পেয়ে থাকে, এই বিষয়গুলো শালা আজকে আমরা মাদানী চ্যানেলের আমাদের প্রোগ্রাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতময় স্বভাব, আলহামদুলিল্লাহ প্রতিবেশী যারা ছিলেন আমাদের প্রিয় প্রিয় সাহাবা, সাহাবাদের জবান থেকেও ইনশাআল্লাহ আমরা শুনব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশীর কীভাবে খবর রাখতেন, প্রতিবেশীর সাথে কীভাবে আচরণ করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার তৌফিক দিক। দর্শক, শুরুতে আমরা মোবাইলে দাওয়াত ইসলামী আমাদের মনোয়ার ভাই থেকে ইনশাআল্লাহ আলোচনার দিকে যাব, ইনশাআল্লাহ আমরা শুনব। আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দিক।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য মোবারক স্বভাব, এই অনুষ্ঠানের যে টপিক বিষয়, এটা বুঝার আর বাকি নেই যে প্রতিবেশী সম্পর্কে আলোচনা করা হবে। প্রতিবেশী এর হক কি আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোবারক জীবনীতে প্রতিবেশীর হক কীভাবে আদায় করেছেন, উম্মতে মুহাম্মাদীকে কীভাবে হক আদায় করতে বলেছেন, এই বিষয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আলোচনা হবে। প্রতিবেশী বলতে আমরা সাধারণত বুঝি যে আমাদের আশেপাশে যারা থাকে তাদেরকে প্রতিবেশী বলা হয়। ইসলামিক পরিভাষায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসে পাক আছে, যেটার বিষয়বস্তু কিছুটা এমন যে প্রতিবেশী হলো তারা যারা তোমার সামনে 40 ঘর, ডানে 40 ঘর, বামে 40 ঘর, পেছনে 40 ঘর অবস্থান করে, 40 ঘরে অবস্থান করে। তো নর্মালি 160 ঘর এরকম যারা আছে তাদেরকে প্রতিবেশী বুঝায়। অনেকে দেখা যায় যে আপনার ঘর সামনে কোনো ঘর নাই, মাঠের পর মাঠ, ক্ষেতের পর ক্ষেত, এরকম। তো যাই হোক, এই মোটামুটি প্রতিবেশীর সংজ্ঞা আমরা বলতে পারি। এই প্রতিবেশীর মধ্যেও আবার অনেক প্রকারভেদ আছে। প্রতিবেশীকেও আবার 3 ভাগে ভাগ করা হয়। তো এই প্রথম দিকের প্রতিবেশী কারা, সবচেয়ে বেশি প্রতিবেশীর মধ্যে যারা হকদার বেশি তাদের ভাগ করতে গিয়ে অনেকভাবে বলা হয়েছে। তো রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, পাশাপাশি সে আবার আমার প্রতিবেশী, আবার সেই দায়রা সীমানার মধ্যে আছে, তো ওই ব্যক্তির হক বেশি
বেশি
এভাবে। তো এভাবে দেখা যায় প্রতিবেশীর ঘর ইত্যাদি সংজ্ঞায়িত করা হয়েছে। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আসলে প্রতিবেশী কাদেরকে বলা হয়। এরপরে যে বিষয়গুলো প্রতিবেশী সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে হাদিসে পাক বর্ণনা করেছেন, প্রতিবেশীর বিষয়ে বুঝিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, প্রতিবেশীর হক যথাযথভাবে আদায় করো, তাহলেই খাঁটি মুসলমান হতে পারবে। চিন্তা করুন যে আমরা প্রত্যেকটি মুসলমান চাই, আমাদের বিশ্বাস, আমাদের ইমান আছে, আমরা মুসলমান, কিন্তু খাঁটি মুসলমানের হওয়ার জন্য, খাঁটি মুসলমান হওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক যথাযথভাবে আদায় করতে বললেন।
মানে প্রকৃত মুসলমান যদি হতে হয় তাহলে প্রতিবেশীর হক আদায় করতে হবে।
সুবহানাল্লাহ।
মাদানী চ্যানেলের দর্শক, আমরা যেহেতু সমাজে আমরা বসবাস করে থাকি, তাই প্রতিবেশীর সাথে আমাদেরকে থাকতে হয়। প্রতিবেশী আমাদের সাথে থাকবে, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান। আর ইসলামের, ইসলাম এমন একটি ধর্ম যে ইসলাম প্রতিটা জিনিসের বিষয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এমন একটি ধর্ম যে আমি প্রতিবেশীকে বাদ দিয়ে ইমানদার হতে পারবো না। তাহলে যদি কেউ মুমিনে কামিল, যেটা মুবাল্লিগে দাওয়াত ইসলামীতেকে আমরা জানতে পারলাম, মানে খাঁটি মানে প্রকৃত মমিন, আর মমিনে কামিল যেটাকে বলা হয় পরিপূর্ণ ইমানদার। ইমানদার যদি হতে হয় আমি নামাজ পড়ব, আর কোরআন তেলাওয়াত হবে, আমার আপনার জিকির হবে, মা বাবার খিদমত হবে, হালাল উপার্জনও হবে, এক সব কিছু হওয়ার পরেও যদি আমি প্রতিবেশীকে বঞ্চিত করি তাহলে আমি মমিন হতে পারছি না। দেখেন ইসলাম কেমন একটি ধর্ম, আলহামদুলিল্লাহ। যদি একজন ব্যক্তি যদি সে চিন্তা করে যে ইসলাম কোনো একটি সাইডকে বাদ দেয় নাই, কখনো প্রতিবেশীর কথা, কখনো মা বাবার কথা, কখনো আত্মীয় স্বজনের কথা, কখনো ছেলের কথা, কখনো মেয়ে, এভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় এই বিষয়গুলো অ্যাট ফার্স্ট প্রথম হচ্ছে আমাদের জানা। যখন আমরা জানবো তো আমাদের এই বিষয়গুলোকে পালন করা, মেনে চলা আমাদের জন্য খুব সহজ হবে।
প্রতিবেশীর গুরুত্ব অনুধাবনের জন্য একটু আপনার সাথে অ্যাড করবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন বিষয়ে কিন্তু ওহী নিয়ে আসতেন জিব্রাইল আলাইহিসসালাম। তো জিব্রাইল আলাইহিসসালাম প্রতিবেশীর বিষয়ে এত খবরাখবর নিতেন এবং আল্লাহর পক্ষ থেকে মেসেজ দিতেন আর তদারকি করতেন, খবর নিতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ধারণা করতে বাধ্য হয়েছিলেন যে না জানি প্রতিবেশী আমার ওয়ারিসের মধ্যে সামিল করে দেয়।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
তো এত প্রতিবেশীর বিষয়ে
মানে কেমন যারা
আল্লাহ পাকের পক্ষ থেকে
সম্পর্ক ওয়ারিস, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা জানি যে একজন ব্যক্তির সম্পদের মালিক কারা হয়, যারা একেবারে সবচেয়ে নিকট, সবচেয়ে কাছে, যারা দূর সম্পর্ক তাদেরকে কিন্তু ওয়ারিস দেওয়া হয় না। অনেক সময় যদিও কিছু ক্ষেত্রে প্রযোজ্য চলে আসে, কিন্তু একেবারে নিকট বোঝানো হচ্ছে। তো আমাদেরকে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের এই বিষয়গুলো আজকে এমন সমাজে আমাদের থাকতে পারে, এমন কিছু ব্যক্তি থাকতে পারে হয়তো আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে, ধর্মীয় জ্ঞান না থাকার কারণে প্রতিবেশীর মধ্যে অনেক সময় কে মারা যাচ্ছে, আচ্ছা ইন্তেকালের পরে দাফনও হয়ে গেল কিন্তু সে জানে না, আচ্ছা আচ্ছা অমুক মারা গিয়েছে, আচ্ছা অমুক অসুস্থ। এক প্রতিবেশী দীর্ঘদিন অসুস্থ থাকার পরেও সে সুস্থ হয়ে মেডিকেল থেকে ঘরে আসলো, আমি জানি না। তাহলে যে আমার দায়িত্ব, আমার কর্তব্য, এ ধরনের এই বিষয়গুলো যদি আমরা এক এক তাকাই, সেটা অসুস্থতা হতে পারে, সেটা দারিদ্রতা হতে পারে, সেটা বিয়ে শাদী হতে পারে, সেটা প্রতিবেশীর জানাজা হতে পারে, সেটা প্রতিবেশীর মধ্যে আবার মুসলিম প্রতিবেশী হোক, অমুসলিম প্রতিবেশী হোক, এই যে ওভারঅল একটি সমাজের মধ্যে বসবাস করতে গিয়ে আমাদের যে প্রতিবেশী যারা আমাদের সবচেয়ে কাছে, দেখবেন একজন লোক আমার রক্তের সম্পর্ক, আমি যার সবচেয়ে বেশি খবর রাখি কিন্তু সে দূরে থাকে, অন্য শহরে থাকে, আমি এই মুহূর্তে বিপদে পড়লে সে আসতে পারবে না, সম্ভব না কি মনে হবে? সম্ভব
না।
অত সে সান্ত্বনা দিবে ফোনে, মোবাইলের মাধ্যমে সে হয়তো সান্ত্বনা দিবে, হয়তো পরে আসবে। এবং আমাদের বুজুর্গানি দিন আমাদের আসলাহ যারা, তারাও এই ক্ষেত্রে কী দায়িত্ব পালন করতেন, এই বিষয়গুলো যখন আমরা জানবো শিখব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো প্রতিবেশীর প্রতি হকগুলো যথাযথভাবে আমরা পালন করতে পারব। আমাদের কামরুজ্জামান ভাই ইনশাআল্লাহ সাথে রয়েছেন, আমরা শুনবো। তারপরে দর্শক যারা আপনারা আমাদেরকে কল করে যাচ্ছেন, আপনাদের কলগুলোকে ইনশাআল্লাহ আমরা সামিল করার চেষ্টা করব। জি
বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين। প্রতিবেশী আসলে আমাদের সমাজে, আমাদের আশপাশ প্রতিবেশীর যে কল্যাণ, প্রতিবেশীর যে একটি মায়া মমতা, এটা ভোলার নই। আপনি উদাহরণ দিয়েছেন যে আমার সবচেয়ে নিকট আত্মীয় যারা আছে তারা পরে আসে, কিন্তু সর্বপ্রথম আমার প্রতিবেশীরাই আমার কাছে এগিয়ে আসে। আর আমরা যদি আবার ফলো করি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন, তো কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করছেন যে প্রতিবেশীর একটি ছাগল আমার ঘরে চলে আসবে, তো ঘরে চলে আসার পর একটি রুটি মুখে নিয়ে চলে যাচ্ছে, তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি ওই ছাগলের মুখ থেকে রুটিটা কেড়ে নিলাম, আর এই দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, হে উম্মে সালমা, ছাগলকে কষ্ট দেয়াটা তোমাকে নিরাপত্তা দেবে না, কেননা এটাও প্রতিবেশীকে কষ্ট দেয়া থেকে কম
নয়।
একটু চিন্তা করি, একটি ছাগল তাও মানুষের খাবার রুটি নিয়ে যাচ্ছে, রুটিটা কেড়ে নেওয়া হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে তার ছাগলকে কষ্ট দেওয়াটা প্রতিবেশীকে কষ্ট দেওয়া কম নয়, মানে প্রতিবেশী কষ্ট পাবে, আমার ছাগলটা সেখানে গেল তো আমার ছাগলের কাছ থেকে রুটিটা নিয়ে নিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চিন্তা চেতনা করলেন। আর আজ আমাদের সমাজ তো অনেক এমন হয়ে গিয়েছে যে পাশের বাড়ির মুরগি যদি চলে আসে তাহলে অবস্থা কিন্তু একেবারে অন্যরকম হয়ে যায়।
হাঁস মুরগির ঝগড়া তো
প্রতিনিয়ত হতে যাচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে গ্রাম সমাজের মধ্যে। তো চিন্তা করুন, ছাগল মানুষের খাবার নিয়ে যাচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করলেন।
আল্লাহ আল্লাহ, কেমন শিক্ষা,
কেমন শিক্ষা
যে ওই যে ছাগলটা যা মুখে নিল অর্থাৎ খাবারের জন্য, সেটা কিন্তু তোমার প্রতিবেশীর।
হ্যাঁ,
দেখ এই যে একটা গুরুত্ব দেওয়া শিক্ষা, এর থেকে বড় দর্শক আর কি হতে পারে? যে যেমন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পরিবারের ঘটনা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে তালিম, যে তারবিয়ত, যে জিনিসটা, এটা আমাদের জন্য এমন কিয়ামত পর্যন্ত এটা মানব জাতির জন্য শিক্ষা ছিল, এমন একটা প্রশিক্ষণ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর প্রতিবেশীর প্রতি যে মায়া, মহাব্বত, ভালোবাসা। তো আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে, আজকে দেখবেন প্রায় কিন্তু শোনা যায়, হয়তো সোশ্যাল মিডিয়ার যোগ হওয়ার কারণে মনোর ভাই
জি
বর্তমানে কিন্তু দেখাও যায় আপনার মারামারি যে বিষয়গুলো, এর যদি উভয় যে দল, যে এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর সাথে, অর্থাৎ এক গ্রামবাসী অথবা আরেক গ্রামবাসীর সাথে, এই যে পাশাপাশি যে যারা আপনার একে অপরের সাথে দুর্ব্যবহার বলেন, খারাপ ব্যবহার বলেন, মারামারি যাই কিছু বলেন, উভয়কে যদি প্রতিবেশীর হকগুলো, প্রতিবেশীর প্রতি দায়িত্ব কর্তব্যের বিষয়গুলোকে যদি সামনে রাখা হয়, তাহলে দেখা যাচ্ছে যে এই বিষয় কখনো কি সম্ভব না। মূল কারণ হচ্ছে যে আমি মুসলমান, আমি আমার প্রতিবেশী সম্পর্কে, যে আমার প্রতিবেশী সে আমার থেকে কী চায়, সে আমার থেকে কী হক পেতে পারে, এবং আমি আমার প্রতিবেশী থেকে আমি কী হক পেতে পারি। আজকে আমাদের সমাজ ব্যবস্থা এমন, আমাদের সামাজিক প্রেক্ষাপট এমন, এটা ছিল পূর্ব আমরা দেখতাম আপনার এক প্রতিবেশীর বিভিন্ন বিষয়ে, আপনার এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে কীভাবে তার কাজে সহযোগিতা করা যায়, তাদের সামাজিকভাবে তাকে কীভাবে ডেভেলপ করা যায়, যদি সে ক্ষতিগ্রস্ত হয় তো তাকে কীভাবে সহযোগিতা করা হয়। আর এখন তো সহযোগিতা তো করা দূরের কথা, অনেক ক্ষেত্রে দেখা যায় মায়াদ আল্লাহ, যে কীভাবে তাকে আরও কষ্ট দেওয়া যায়, আরও তাকে নষ্ট করে দেওয়া যায়, তাকে মামলা মোকদ্দমার মধ্যে ফাঁসিয়ে দেওয়া যায়, তাকে লাঞ্ছিত করা হয়, মানুষের সামনে তাকে বঞ্চিত করা হয়, কত এটা আজকে তো আমাদের সামনে অ্যাভেলেবেল। আল্লাহ তাআলা বুঝার তৌফিক, ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো, একটি ভিডিও প্যাকেজ রয়েছে আমাদের, প্রতি সপ্তাহে আমরা প্রোগ্রামে একটি ভিডিও রাখার আমরা চেষ্টা করি, যেখানে আমরা মোটামুটি কিছু শিখার আমাদের সৌভাগ্য হয় আলোচ্য বিষয় সম্পর্কে। তারপর ইনশাআল্লাহ যাবতীয় আমরা কলও সামিল করব, আল্লাহ তাআলা চাইত আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দিক, যে চালিয়ে দিক।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, প্রতিবেশী যে বিষয়টা রয়েছে, যেহেতু আমরা মানুষ আর আমাদেরকে বসবাস করার জন্য সমাজেই বসবাস করতে হবে, সেক্ষেত্রে প্রতিবেশী অবশ্যই প্রয়োজন, আর এই প্রতিবেশী ছাড়া কখনোই আমরা সমাজে বসবাস করতে পারবো না। এখন এই প্রতিবেশীর কিছু ভাগ রয়েছে, কিছু প্রতিবেশী আছে নিকটে, আবার কিছু আছে দূরে, আবার কিছু প্রতিবেশী আছে তারা আত্মীয়, আবার কিছু প্রতিবেশী আছে তারা অমুসলিম। এই যে বিভিন্ন ভাগ রয়েছে, তো প্রতিবেশীর যে হক রয়েছে, হকের ব্যাপারেও হাদিসে পাকের মধ্যে ভিন্ন ভিন্ন বর্ণনা পাওয়া যায়, কোন প্রতিবেশীর
হক কতটুকু এবং সেটা কিভাবে আদায় করতে হবে, আজ আমি আপনাদেরকে কিছু প্রতিবেশীর হক সম্পর্কে জানানোর চেষ্টা করব। নাম্বার এক, এমন প্রতিবেশী যে আমার প্রতিবেশী আছে কিন্তু সে মুসলমান না, অমুসলিম, তার প্রতি আমার একটি হক, সেটি হলো সে আমার প্রতিবেশী। এজন্য আরেকটা প্রকার হলো প্রতিবেশীর উপর দুইটি হক আদায় করতে হয় মানুষের, সেটা হলো নাম্বার এক সে মুসলমান, নাম্বার দুই সে আমার প্রতিবেশী। মুসলমান হওয়ার কারণে একটি হক আদায় করতে হবে আর প্রতিবেশীর কারণে আরেকটি হক আদায় করতে হবে, অর্থাৎ তার জন্য দুইটি হক। আরেকটি প্রকার হাদিসে পাকের মধ্যে বর্ণনা করা হয়েছে, আর এক প্রকারের প্রতিবেশীর জন্য তিনটি হক আপনাকে আমাকে আদায় করতে হবে। নাম্বার এক সে মুসলমান, নাম্বার দুই সে প্রতিবেশী, নাম্বার তিন সে আত্মীয়। এই তিন প্রকারের লোকের অর্থাৎ হকের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে এসেছে। তিন নম্বর যেটা আছে দর্শক শ্রোতা, সেটা হলো গিয়ে একজনই ব্যক্তি কিন্তু তার সাথে আমার সম্পর্ক তিনটা দিক দিয়ে, এ কারণে তিনটি হক তার প্রতি আমার রয়েছে, সেটাকে আদায় করতে হবে। সে আমার প্রতিবেশী, এ কারণে তার হক আদায় করতে হবে। সে আমার আত্মীয়, এদিক থেকেও তার হক আদায় করতে হবে। এবং আত্মীয়, প্রতিবেশী, মুসলমান। আচ্ছা, লাস্ট নম্বর যে বিষয়টা রয়েছে দর্শক শ্রোতা, সেটা হলো গিয়ে একজন ব্যক্তিকে তিনটি হকের প্রতি খেয়াল রাখার কথা বলেছে হাদিসে পাকের মধ্যে। নাম্বার এক সে মুসলমান, মুসলমান ভাইয়ের প্রতি হক রয়েছে। নাম্বার দুই সে আমার প্রতিবেশী, এ কারণে তার হক আদায় করতে হবে। নাম্বার তিন সে একজন আত্মীয় আমার, আর এই আত্মীয়র কারণে তার হক আদায় করতে হবে। তো এই তিনটি হক একজন ব্যক্তির প্রতি রয়েছে এবং দুইটি হক আরেকজনের প্রতি আর একটি হক আরেকজনের প্রতি। এভাবে করে প্রতিবেশী হওয়ার কারণে তাদের ভিন্ন ভিন্ন হকের প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেন আমরা প্রতিবেশী যারা রয়েছে তাদের হকগুলো আমরা সঠিকভাবে আদায় করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অনুষ্ঠান থেকে প্রতিবেশীর হক সম্পর্কে জেনে আমল করার তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আলহামদুলিল্লাহ, আমরা প্রতিবেশীর হক সম্পর্কে খুবই কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শ্রবণ করলাম, ইনশাআল্লাহ শুনবো। কিছু কলের দিকে আমরা যাব ইনশাআল্লাহ, তারপরে আমরা আমাদের কামরুজ্জামান ভাই থেকে ইনশাআল্লাহ আজ্জাবাজাল প্রতিবেশী সম্পর্কে আমাদের করণীয় কর্তব্য যে আলোচনা শুনছি আমরা শুনবো। যে কল চালিয়ে দিই,
আমি বগুড়া থেকে বলছিলাম, আমার নাম জাহিদুল। আপনার যে চ্যানেলটা খুবই ভালো লাগে দেখতেছি এবং আমরা সব সময় এটাই দেখি। আমার মেয়ে আপনাদের চ্যানেল থেকে অনেক কিছু শিখছে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেন আমাদের সোল প্রয়োজন যেন আরো কিছু শিখতে পারে।
আপনাদের চ্যানেল দেখি, খুব ভালো লাগে, আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের চ্যানেল ভালোভাবে দেখতে পারি।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার মনে সকল জায়েজ দোয়াকে কবুল করুন। জি, নেক্সট কল।
আমি চট্টগ্রাম থেকে বলছি, আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, আলহামদুলিল্লাহ এখনো আমি দেখতেছি, আসলে শুননা নিয়ে যায় আলোচনা, এটা মন শীতল হইয়া যায়, কলিজা ঠান্ডা হইয়া যায়। নিজের বিবেক বলি, আদার্স কোনো কিছু দেখবে না, এগুলা দেখো, দেখা শিখো, জানো, তওবা ইস্তিগফার করো, জিকির করো, নামাজ কালমা পড়ো, পদ্মা চলে। আমি তোদের দোয়া থেকে
আল্লাহ তাআলা কবুল করুক। যারা মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ আপনারা দেখে থাকেন, জানিয়েছেন মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দেখার বারাকাত সম্পর্কে জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, শুকরিয়া আদায় করি এভাবে কল করার জন্য। মাদানী চ্যানেলকে ঘরে ঘরে আমরা আম করার চেষ্টা করি, নিজ মাদানী চ্যানেলকে দেখি, অন্যান্য যারা রিলেটিভ যারা রয়েছে অথবা আমাদের প্রতিবেশী যারা রয়েছে, আমাদের প্রতিবেশীকে যদি আমরা চাই তার সকল হক এর পাশাপাশি, এটাও তো দায়িত্ব, এটাও তো একটা বড় কর্তব্য যে প্রতিবেশী নামাজ পড়ে কিনা, প্রতিবেশী হালাল উপার্জন করে কিনা, প্রতিবেশী মাঝে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য মধ্যে চলে কিনা, এক নেককার, ফরহেজগার, নামাজি মুসলমানের বড় একটা দায়িত্ব তার প্রতিবেশীকে ভালো কাজের দিকে আহ্বান করা। আলহামদুলিল্লাহ, আর যদি প্রতিবেশীকে মাদানী চ্যানেল দেখার জন্য আপনি ইনশাআল্লাহ উৎসাহিত করেন আর সে মাদানী চ্যানেল দেখে ইনশাআল্লাহ নামাজি হয়, ভালো কাজে অগ্রসর হয়, আল্লাহ তাআলা চাইতে প্রতিবেশী আমার আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে যদি সেই ন্যাক্কার হয়ে জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেয়, হয়তো আমাকে আপনাকে সে সুপারিশ করবে, আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার কাজে সহযোগিতা করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক।
শুনছিলাম প্রতিবেশীর হক সম্পর্কে, প্রতিবেশী কাকে বলে সে সম্পর্কে শুনছিলাম। তো আমরা ইতিপূর্বে শুনে নিয়েছি প্রতিবেশী আশপাশ যারা আছে চল্লিশ ঘর তাদেরকে প্রতিবেশী বলা হয়। তো বুখারী শরীফের এক হাদিস পাকের মধ্যে এসেছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুজন প্রতিবেশী আছে, তাদের মধ্যে আমি কাকে উপহার দেব? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যার দরজা তোমার নিকটে আছে। মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দুজন প্রতিবেশীর মধ্য থেকে কাকে আমি উপহার দেব? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যার দরজা তোমার কাছে। এই হাদিসে পাকের ব্যাখ্যা করতে গিয়ে মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তাআলা বলেন, বোঝা গেল প্রতিবেশীর নৈকট্য দরজার ভিত্তিতে হয়ে থাকে, ছাদ দিয়ে নয় আর না দেয়ালের ভিত্তিতে হয়ে থাকে। যদি এক ব্যক্তির ঘরে দেওয়াল ও ছাদ আমাদের ঘরের সাথে সংযুক্ত থাকে কিন্তু দরজা দূরে থাকে, আর অপরজনের দরজা আমাদের নিকটে কিন্তু ছাদ দেয়াল আমাদের দূরে, তো ওই দ্বিতীয় ব্যক্তিকেই প্রতিবেশী বলে সর্বাধিকার আগে গণ্য করতে হবে, কেননা সে দরজার দিক দিয়ে আমার কাছে।
আচ্ছা, সে যার দরজা যত নিকটে
তাকে সে তা তো প্রাধান্য দিতে হবে,
প্রাধান্য দিতে হবে।
কেন দিতে হবে? কারণ তার সাথে বেশি সাক্ষাৎ হয়ে থাকে, তার সাথে দুঃখ সহমর্মিতা আবেগ বেশি প্রকাশ করা হয়ে থাকে, আশেপাশের নিজেদের কাজ সমন্বয়ে করা হয়ে থাকে। এই জন্য যার দরজা তোমার নিকটে তুমি তাকে বেশি অগ্রাধিকার দাও, বেশি প্রাধান্য দাও। তো এটা হচ্ছে প্রতিবেশীর একটি সংজ্ঞা, যে দরজা যেটি কাছে সেটা আমার প্রতিবেশী, তাকে বেশি অগ্রাধিকার দিতে হবে। তো প্রতিবেশী অনেকগুলো হক আছে, আর প্রতিবেশীর হকের মাধ্যমে, হক আদায় করার মাধ্যমে কখনো কখনো মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। কিতাবের মধ্যে বর্ণিত আছে হযরত বাইজিদ বুস্তামী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনের একটি ঘটনা। তার পাশে এক প্রতিবেশী ছিল, তো প্রতিবেশী ছিল অমুসলিম। তো প্রতিবেশীর যিনি গড়ের কর্তা, যিনি মালিক, সে কিছুদিনের জন্য সফরে গেল কোথাও, কোথাও সফরে গিয়েছে। তো যখন সন্ধ্যা হলো, রাত আসলো, তো ওই প্রতিবেশীর ঘর থেকে কান্নার আওয়াজ আসছে, বাচ্চাদের কান্নার আওয়াজ আসছে। তো বাইজিদ বুস্তামী রহমতুল্লাহি তাআলা খবর পাঠালেন, গিয়ে দেখো তারা কেন কান্না করছে। তো খবর নিয়ে আসা হলো যে তাদের ঘরে আলো নেই, বাতি নেই, অন্ধকার, এজন্য বাচ্চারা ভয়ে কান্না করছে। তো তিনি রহমতুল্লাহি তাআলাই তার নিজের ঘরের একটি প্রদীপ তেল ভর্তি করে পাঠিয়ে দিলেন। তো একদিন চলে গেল, তো এভাবে কয়েকদিন যাবৎ ওই যে ঘরের কর্তা সে সফর থেকে এখন আসছে না। তো বাইজিদ বুস্তামী রহমতুল্লাহি তাআলাই প্রতিদিন তেল ভর্তি করে তাকে বাতি দিয়ে আসছে, আগুন দিয়ে আসছে, আলোর জন্য, প্রদীপের জন্য। তো যখন ও মুসলিম তার ঘরে আসলো, তো এসে তার স্ত্রীর কাছ থেকে সম্পূর্ণ ঘটনা তিনি শুনলেন, যে বাইজিদ বুস্তামী রহমতুল্লাহি তাআলাই তিনি আমাদের ঘরে প্রতিদিন বাতি দিয়ে যায়, আলো দিয়ে যায়, আর তার বরকতে, তার বদলতে আপনার বাচ্চারা কান্নাকাটি করা থেকে বিরত থাকে। তো এই অমুসলিম কথা শোনার পরে তিনি বললেন যে বাইজিদ বুস্তামীর ঘরের আলো আমার ঘরে প্রবেশ করেছে, তো যেহেতু আলো প্রবেশ করেছে তা আমরা কেন অন্ধকার থাকবো, আমরা সকলে একসাথে মুসলমান হয়ে যাব, অতঃপর সকলেই মুসলমান হয়ে গেল। তো এই যে বিষয়টা আপনি কিছু পূর্বে বলেছেন যে অসুস্থতা হয়েছিল, তাদের সেবার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে আপনি সফল হয়েছেন। তো এই যে বাইজিদ বুস্তামী রহমতুল্লাহি তাআলাই তিনি তার প্রতিবেশীর কাজে এগিয়ে এসেছেন, তাকে সাহায্য করেছেন, বদলতে প্রতিবেশীর হকও আদায় হয়েছে, নেকির দাওয়াতও দেওয়া হয়েছে, এর বরকতে অমুসলিম পরিবার মুসলমান
হয়েছে। কত আমাদের আসলাব বুজুর্গানের দিন ছিলেন, মাদানী চ্যানেলে একাধিকবার মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রতিবেশী অমুসলিম যে ওনার সাথে কেমন দুর্ব্যবহার করেছে, তারপর এরপরে মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহি কেমন ব্যবহার করলেন, পরক্ষণে রেজাল্ট সে মুসলমান হয়ে গেল। তার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির যে এলাকার যে আপনার অগ্নি পূজারীর ঘটনা মাদানী চ্যানেল থেকে হয়তো আমরা একাধিকবার আমরা শুনেছি, তাকে জেলখানা নিয়ে যাওয়া হলো, আর আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা গেলে তার সুপারিশের জন্য কোথায় গেলেন, জেলখানাতে গেলেন। এই যে দর্শক, আমরা একটা শোনার পরে আমাদের খেয়াল, আমাদের চিন্তা, চেতনা আমাদের মধ্যে ডেভেলপ কতটুকু হলো, যে আমি এই কথাটা পূর্ব শুনলাম আজও শুনলাম। অনেকেই প্রশ্ন থাকতে পারে যে হুজুর নতুন কথা বলেন, আচ্ছা নতুন কথা বলেন, তাহলে আমি পুরাতনগুলোর উপর কতটুকু আমল করলাম। এই বয়ানটা করলেন মারকাজে মাদ্রাসা সুরা নিগরান হাজিম রানা তারি সালামুল বারি, আমাদের নিগরান যিনি, উনি একবার বয়ান করলেন যে ভাই অনেকে বলে যে নতুন কথা বলেন, আচ্ছা পুরাতন যে কথাগুলো তিনি বলেন যে পুরাতন যে কথাগুলো আমরা শুনলাম ওই কথার উপর আমরা কতটুকু আমল করলাম। আর এই বিষয়গুলো আমরা পূর্ব থেকেও জানি যে প্রতিবেশীর প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য, আমাদের বুজুর্গানের দিন কেমন ব্যবহার করেছেন, কিন্তু আমাদের যে ডেভেলপ, আমাদের যে উন্নতির যে বিষয়গুলো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কেন বললেন যে তোমরা তোমাদের ডেক্সকি অর্থাৎ যে রান্না করা হয় যে জোল বাড়িয়ে দেওয়ার জন্য বললেন, কি মনে হয় ভাই?
জি,
যে জোল অর্থাৎ যখন আমরা রান্না করি পাতিলের মধ্যে, কেন বললেন এই কথাটা? মানে প্রতিবেশীকে খেয়াল করে তুমি কি করে দাও, একটু ভারিয়ে দাও। আজকে আমরা কেন সফল হতে পারছি না? আল্লাহ তাআলা রহমত যে কাজের মধ্যে সেই কাজ থেকে আমরা বঞ্চিত। আমার আপনার প্রতিবেশী একই বিল্ডিংয়ে বসবাস, একই আপনার যদি শহরভিত্তিক যে আপনার এলাকাগুলো যে সিটি যে এলাকা সেখানে তো দেখা যাবে, যদি আমরা আশেপাশের মধ্যে একাধিক বিল্ডিং অথবা আমরা যে বিল্ডিংয়ে আমরা থেকে থাকি যেখানে আমাদের বসবাস, আমাদের সাধ্য অনুযায়ী এমন তো পসিবল না যে আপনি সবার একের সাথে সবার সাক্ষাৎ করা, সবার খেদমত করা, সবার সব কিছু করা, কিন্তু মন মানসিকতা থাকা যে আমি মুসলমান হিসাবে আমার এই দায়িত্ব, এই কর্তব্য এতটুকু আমি এই জিনিসগুলো আমি করার জন্য চেষ্টা করব, আমার প্রতিবেশী যদি যাতে করে আমার দ্বারা কোনো প্রকার কষ্ট না পায়, যদি সে আমাকে কষ্ট দেয় তাহলে এই ব্যাপারে আমি কী করব, আমি ধৈর্য ধারণ করব, আমি সবর করব, এমন যাতে না হয় আমাকে কেউ কষ্ট দিয়ে দিল। হয় অনেক সময় কোনো কারণে কোনো একজন প্রতিবেশী দুর্ব্যবহার করে নিল, করার পরে দেখা যায় যে পাবলিসিটি করা, তার গীবত করা, মাযাল্লাহ তাকে সেখান থেকে বিদায় করে দেওয়া, তাকে মহল্লা থেকে তাকে বের করে দেওয়া, এবং মানুষের মাঝে তার খারাপ ত্রুটি বয়ান করা, দেখেন এটি কি আমার দায়িত্ব ছিল, এটি কি আমার কর্তব্য ছিল? কিন্তু আমি ওই প্রতিবেশী যখন সে জানতে পারবে তখন তার মনে কেমন আসবে, এই উভয়ের পক্ষ থেকে একটা হিংসাত্মক ভাব যদি সৃষ্টি হয় তাহলে সেখানে কি আল্লাহর রহমত পাওয়া যাবে না? তখন কেউ কারো খবর নেবে না, আপনার দেখা যাচ্ছে না, আজকে আপনি দেখবেন আমাদের দেশের মধ্যে অসংখ্য অগণিত ঘটনা, পাশের ঘরে পাশের বাড়িতে প্রতিবেশীর মধ্যে এক রাওয়াতের মধ্যে তো আসছে যেখানে চল্লিশ ঘর কথা বলা হয়েছে, কিন্তু আবার আর চল্লিশ যদি চল্লিশ হাতের কথা বলা হয়েছে মানে দূর পর্যন্ত পুরা, তাহলে দেখা যাচ্ছে যে কয়েক বাড়ি পর্যন্ত আপনাকে যাওয়া লাগতে পারে। এমন ব্যক্তি সে বিছানার মধ্যে শোয়া, তাকে দেখার জন্য কেউ আসতেছে না, সে অনেক বিপদের মধ্যে, তারপর কেউ আসছে না তাকে সহযোগিতা করার জন্য। এর কারণের মধ্যে একটি কারণ এটাও হতে পারে যে সে মানুষকে কষ্ট দিয়েছে, মানুষের হক নষ্ট করেছে, মানুষকে পূর্বে সে বিপদের মধ্যে নিক্ষেপ করেছে, আজকে সেই বিপদে কেউ আসছে না, এমনও কিছু কারণ হতে পারে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো আমাদেরকে বোঝার তৌফিক দিক। মনোয়ার ভাই,
কয়েকটি বিষয়ে আলোচনা, আসলে শোনা থেকে চিন্তা বেশি করা দরকার আমাদের।
জি,
দর্শক যারা আছে এতটুকু যথেষ্ট যে প্রতিবেশীর হক পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে হবে। এই প্রতিবেশী আমাকে আমি ভালো কিনা সেটার সত্যায়ন করবে দুনিয়া ও আখেরাতে,
সুবহানাল্লাহ,
একটা মানুষ বিদায় হলে কিন্তু তার বিষয়গুলো আমরা সমাজে শুনি, ঠিক না? আল্লাহর ওলিদের বিষয় যখন আমরা আয়াতে কারিমে কোরআনুল কারিমে শুনেছি যে তাদের ডর নেই ভয় নেই, তো অজান্তে আসতে পারে যে তাদের ডর নেই ভয় নেই, তাদের সাধনা কেমন যে তাদের ডর ভয় আল্লাহ দূর করে দিলেন? তো এই যে যে ঘটনাটা বলল আল্লাহর ওলিদের, আরও আমরা কিন্তু আরও প্রতিবেশী অন্যান্য ঘটনা শুনেছি, আপনি মালিক বিন দিনারের কথা বললেন, ইমামে আজম আবু হানিফার, তো চিন্তা কেমন থাকে সে একটা ঘটনা বলবো। এক আল্লাহর ওলি তার ঘরের মধ্যে ইঁদুরের উৎপাত মুকাশাফাতুল কুলুবের মধ্যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা এই ঘটনাটি লিখেছেন
যে
ঘরের মধ্যে ইঁদুরের উৎপাত বেশি, তো ঘরে ইঁদুর থাকলে কেমন কষ্ট করে এটা আমরা জানি, খাবার রেখে শান্তি নেই, জিনিসপত্র রেখে শান্তি নেই ইত্যাদি। তো এক ব্যক্তির সাথে সে পরামর্শ করলো অনেক ইঁদুর কী করা যায়, তো ওই ব্যক্তি তাকে পরামর্শ দিল বিড়াল ঘরে আনেন, বিড়াল যেখানে সেখান থেকে ইঁদুর পালিয়ে যাবে। নূহ আলাইহিসসালামের ঘটনার মধ্যে আমরা শুনেছি যে বিড়ালের আবিষ্কারের যে ঘটনা, বিড়াল তৈরি হওয়ার যে ঘটনা, যে ইঁদুরে সামান ওই নৌকার মধ্যে কেটে ফেলছিল, সমস্যা করছিল, তখন নবী দোয়া করলো, তখন আল্লাহ পাক বাঘের মাধ্যমে তার হাঁচির মাধ্যমে এই বিড়ালকে তৈরি করলো। তো বিড়াল যখন তার ভাবভঙ্গি নিয়ে চলা শুরু করলো, ইঁদুররা
পালিয়ে গেল।
তো তার ইঁদুরের কাজ সেই সময় থেকে কি কাটাকাটি করা। তো আল্লাহর ওলিকে যখন ওই ব্যক্তি পরামর্শ দিল বিড়াল আনেন, তখন সে বলে আমি তো ভাবছি যে হ্যাঁ আনলে তো হয়, কিন্তু আমি এটা চিন্তা করে আনছি না যে এই বিড়াল আনার কারণে ইঁদুর আমার ঘর থেকে তো চলে যাবে, কিন্তু আমার ঘর থেকে চলে গিয়ে আমার কোনো প্রতিবেশীর ঘরে গিয়ে প্রবেশ করবে আর সেখানে গিয়ে প্রতিবেশীকে কষ্ট দেবে, সেটা তো ইসলাম শিক্ষা দেন, সেটা তো আমি সহ্য করতে পারবো
না।
এই যে চিন্তা করুন যে সুদূর প্রসারে চিন্তা ভাবনা, শুধুমাত্র যে আমি উপকার করব এটাই না, বরং আমার দ্বারা প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রতিবেশীর কষ্ট হচ্ছে কিনা সেই বিষয়টা দেখা,
মানে প্রয়োজন আমার কষ্ট হোক,
আমার কষ্ট হোক
কিন্তু বুজুর্গ তিনি
প্রতিবেশী যাতে কষ্ট না হয়। তো যদি ইমরান ভাই আমরা এই যে বেশ কিছু ঘটনা যদি মনে রাখি, তাহলে কিন্তু আমাদের সমাজের মধ্যে চলা খুব সহজ হয়ে যায়, প্রতিবেশীর হক আদায় করা সহজ হয়। আপনি পূর্বে যে একটু কথা বলেছেন সেটাও এটা অ্যাড করবো যে তরকারি পাকালে সেখানে একটু ঝোল বেশি দেওয়ার জন্য, যাতে আমরা জানি গোস্ত পাকালে গোস্তের ঝোল দিয়ে কিন্তু অনেক খাবার খাওয়া যায়, তো এইভাবে। আর যদি দেয়া সম্ভব না হয় তাহলে কি করো, খাবারটাকে গোপন রাখো। ঠিক তেমন আবার ফল ফলাদি যদি বাসায় নিয়ে আসো, তো ঝুলাতে ঝুলাতে নিয়ে এসো না, যাতে প্রতিবেশীর সন্তান দেখে আক্ষেপ না করে।
আল্লাহ আল্লাহ।
তো যদি দেয়ার সামর্থ্য থাকে তাহলে নিয়ে আসো, আর যদি না সামর্থ্য থাকে তাহলে গোপনে আনো। অনেক সময় সামর্থ্য থাকে অল্প, পরিবারের সদস্য দিয়ে আর প্রতিবেশীকে দেয়া যাবে না, তো সেটাকে গোপনে। আবার আরেকটি কথা বলা হয়েছে যে তুমি খাবার পাকাবে, এর ধোঁয়া যেটা আছে আগুনের ধোঁয়া, সেটা যাতে প্রতিবেশীর ঘরে গিয়ে তাকে কষ্ট না দেয়। হ্যাঁ, যদি সেই খাবারের অংশ প্রতিবেশীকে দাও তাহলে ধোঁয়া ছড়ালে কোনো প্রবলেম নেই, কারণ প্রতিবেশী সে আকাঙ্ক্ষায় থাকবে যে আমি তো খাবার পাবো। তাহলে ধোঁয়ার কষ্ট সহ্য করলেও কি তার কাছে একটা মেসেজ চলে যায় যে খাবার আমার জন্য পাকানো হচ্ছে। তো এই যে দেখেন ইসলামের কত সুন্দর বিষয়গুলো।
আমার ভাই আপনার তো আলোচনা করছেন মাশাআল্লাহ, এই মুহূর্তে যারা মাদানী চ্যানেলের সাথে শুনছে হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে, এটা কি সম্ভব? এ ধরনের প্রশ্ন থাকতে পারে।
জি,
আসলে দর্শক অবশ্যই সম্ভব। এই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু, এমন কোন কাজ উম্মতের জন্য দেন না যেটা উম্মত পারবে না, সম্ভব? হ্যাঁ, কখন সম্ভব? যখন আমার আপনার মাঝে সেই ইসলামী অনুভূতি আসবে, সে মহাব্বত আসবে, সে ভালোবাসা আসবে। যেমন কর্ম তেমন ফল। আপনি যদি এই সকল বিষয়গুলো যেটা খুব সুন্দরভাবে মোবাইলকে দাওয়াত ইসলামী আমাদের মনোয়ার মাদানী ভাই তিনি যে শেয়ার করলেন, জোলের কথা বলেন অথবা ফল ফুট নিয়ে যাওয়ার বিষয় বলেন, আমি যদি এই বিষয়গুলো আমি অন্যের ব্যাপারে একটু খেয়াল করি যে, তাহলে আপনি খুব সহজে আপনি বুঝতে পারবেন যে অন্যের ব্যাপারে যদি অন্য মানুষ যদি এই কাজগুলো করে তাহলে আপনার কাছে কেমন অনুভূতি হবে। তো সেম যদি এই কাজগুলো যদি আমার দ্বারা হয় তাহলে আমার প্রতিবেশী তাদের মাঝে এ ধরনের কী হবে বুঝবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া, এই চিন্তা এই চেতনা সৃষ্টি করা উচিত আমাদের মাঝে এ মনোভাব, এ ভালোবাসা থাকা উচিত। কিন্তু হয়তো আপনার পরিবেশের কারণে অথবা উদাহরণের খারাপ পরিবেশের কারণে হোক, এলমিদিন না থাকার কারণে হোক, আমাদের মাঝে হচ্ছে না। আর এটা কত বড় গুরুত্বপূর্ণ আমরা আলোচনা থেকেই বুঝতে পারছি যে কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ। তা আমি আপনাদেরকে বলবো, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়া, দাওয়াত ইসলামী এমন একটি পরিবেশ, এমন একটি মহল আপনার মাঝে এই মহাব্বতগুলো, এই ভালোবাসাগুলো, প্রতিবেশীর খেয়াল রাখা, প্রতিবেশীকে ভালোবাসা, তাকে কষ্ট থেকে বাঁচিয়ে নেওয়া, তার হকগুলো যথাযথভাবে আদায় করা, তার খবর নেওয়া, তার বিয়ে শাদিতে খবর নেওয়া, জানাজাতে খবর নেওয়া, অসুস্থ হয়ে গেলে তার খবর নেওয়া, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়া দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা তিনি প্রায় এগুলো শিক্ষা দেয়। এই যে অসুস্থ কেউ অসুস্থ কিনা তার একটু খবর নেওয়া হোক, তা এই আমির আহলে সুন্নাতের শিক্ষা দাওয়াত ইসলামের মাদানী মহল এই পরিবেশে এমনভাবে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত হচ্ছে, এর বারাকাতে যারা দাওয়াত ইসলামের সাথে রিলেটেড, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দয়া, আমার একটা বড় সুধারণা, তারা চেষ্টা করে, তারা যে যেখানে আছে যে এলাকাতে আছে আলহামদুলিল্লাহ চেষ্টা করা হয়। তো আমি আপনাদেরকে বলবো যে আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রাম থেকে দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে আমরা সম্পৃক্ত হই, এর মাধ্যমে ইনশাআল্লাহ উত্তম এই পরিবেশ, উত্তম এই প্ল্যাটফর্ম আমাদের মন মানসিকতাকে ইনশাআল্লাহ উত্তম বানিয়ে দিবে, আমাদের চিন্তা চেতনাকে পরিবর্তন করে দিবে। কেননা যে প্রতিবেশী এটা এমন একটা জিনিস, একটি হাদিস শরীফ এর দিকে আমি যাব, স্মরণে আসছে যে কোন একজন মহিলার ব্যাপারে যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কাছে দুইজন মহিলার ব্যাপারে বললেন, আর পুরুষরা বেশিরভাগ বাহিরে থাকে, মহিলাদেরকে সবসময় মহল্লাতে ঘরে আশেপাশে থাকতে হয়, তার মহিলাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি, বললেন যে অমুক মহিলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কাছে এক প্রকার অভিযোগ করা হলো, সে প্রতিবেশী, আমাদের প্রতিবেশীর মধ্যে একজন মহিলা এমন রয়েছে যে নামাজ পড়ে, ইবাদত বন্দিগি করা হয়, কিন্তু তার জবান দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায়, আশেপাশে যারা থাকে তারা কষ্ট পায়। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন ওই মহিলা জাহান্নামের মধ্যে আছে। আবার বললে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনও এক মহিলা যার ব্যাপারে শোনা যায় যে অত বেশি আমল, অত বেশি বলতে ফরজ নামাজ, ফরজ ইবাদত অবশ্যই করতেন, কিন্তু বেশি আমল, যেমন একটু কোরআন তেলাওয়াত করা, এক্সট্রা যে আমল করা, অনেকে ফরজের পাশাপাশি খুব নফল ইবাদত করেন, কিন্তু ওই মহিলার মাঝে সে নফল ইবাদতের ওই ধরনের ছিল না, কিন্তু তার ব্যবহার, তার প্রতিবেশী তার উপর সন্তুষ্ট। যখন এই কথা বললেন, আহ, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সুসংবাদ শুনিয়ে দিলেন, বললেন ওই মহিলা জান্নাতের মধ্যে। দেখেন, আমার আপনার প্রতিবেশী আমার আপনার জন্য এক প্রকার জাহান্নাম, আবার আমার আপনার জন্য এক প্রকার জান্নাত।
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একবার তিনবার আল্লাহ পাকের শপথ করে ইরশাদ করেন, আল্লাহ পাকের শপথ সে মুমিন হতে পারবে না, আল্লাহ পাকের শপথ সে মুমিন হতে পারবে না। সাহাবায়ে কেরাম আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কে মুমিন হতে পারে না? ইরশাদ করলেন, সে মুমিন হতে পারে না যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ নেই। আজ আমরা ইতিপূর্বে শুনেছি যে হুজুর বলেছেন যে জুল বাড়িয়ে দাও, খাবার পাকিয়ে তাকিয়ে দিয়ে আসো, সদাচরণ করো। তো মানুষের মাঝে একটি প্রশ্ন জাগতে পারে যে এটাও কি সম্ভব আপনি বলেছেন, তো এ প্রশ্ন জাগারও কারণ আছে। কেন আছে? আজকাল আমাদের সমাজের সকলেই জানে এখন তো এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে অত্যাচার করে, তা উল্টো তার খাবার কেড়ে নেই, খাবার দিবে তো দূরের কথা, উল্টো খাবার কেড়ে নেই, এমন পরিস্থিতি শিকার হয়ে যাচ্ছে আমরা। আর বর্তমান সমাজে তো এই যেগুলো মারামারি, ফেতনা ফাসাদ, এর মধ্যে একটা অংশ হচ্ছে প্রতিবেশী, যে সে আমার একাজটা কেমন করলো, আমার প্রতিবেশী কেন করলো, এটা একটা। আর এটা তো একটা হচ্ছে অনিষ্টতা, আর কোনো মুমিন যদি প্রতিবেশী যদি সে অসুস্থ থাকে বা সে দারিদ্র হয় তাকে সেবা করা, সহযোগিতা করা। এই হাদিসে পাকের মধ্যে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয় যে নিজে পরিতৃপ্ত আহার করে অথচ তার সামনে তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে।
আল্লাহ, সামনে রমজান মাস আসছে, মাদানী চ্যানেলের দর্শককে বলবো যে আলহামদুলিল্লাহ হয়তো বেশি দিন বাকি নেই, রজব মাস প্রায় শেষের দিকে চলে আসবে, হয়তো দেড় মাসও নেই রমাদানুল মোবারকের। তা আমরা ইনশাআল্লাহ আজ্জাবাজাল রমাদানুল মোবারকের যারা উত্তম খাবারের জন্য আগে থেকে আমরা প্রস্তুতি নিয়ে থাকি, আবার অন্যদিকে অনেকের সেহরির ইন্তজাম থাকে না, অনেকের থাকলেও কিন্তু তেমন সুব্যবস্থা থাকে না, ইফতারের আয়োজন থাকলেও হয়তো সর্বোচ্চ পানি দিয়ে তারা ইফতারি করতে হয়। এই যে আজকের যে আলোচনা, এই আলোচনা যদি আমাদের স্মরণ থাকে, আমল করার নিয়ত থাকে, হয়তো রমাদানুল মোবারকে অন্যান্য বারের চাইতে এবারও আমাদের একটু চিনাটা একটু চেঞ্জ হয়ে যাবে, কিছু বাজেট তাদের জন্য হয়ে যাবে, তা আপনার প্রতিবেশীর জন্য হয়ে যাবে। শুধু রমাদানুল মোবারক কেন, রমজান ছাড়াও অন্যান্য সময় আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন প্রতিবেশীদের মধ্যে, এটা তো আল্লাহ তাআলার দেওয়া, এটা আমার আপনার কী শক্তি, কী সামর্থ্য যে যে অল্প দামে চাকরি করেন, অল্প ছোট বিজনেস করেন, ছোট ব্যবসা করেন, সেও আল্লাহ তাআলার বান্দা, আবার যে বড় বিজনেস করে সেও আল্লাহ তাআলার বান্দা। এটা আল্লাহ তাবারক তাআলা আপনাকে দিয়েছেন, আল্লাহ আপনার প্রতি আর্থিকভাবে আপনাকে স্বাবলম্বী করেছেন। তাই আমি যদি আল্লাহর বান্দা হয়ে আরেকজন আল্লাহর বান্দাকে যদি আমি সহযোগিতা করি, ইনশাআল্লাহ আমার আপনার সম্পদ কখনো কমবে না, বরং মানুষের দোয়ায় মানুষের ভাগ্য পরিবর্তন হয়। আর আল্লাহ বিশেষ করে তিন ব্যক্তির দোয়াকে কবুল করেন, হাদিসে পাকের মধ্যে রয়েছে। যেমন যারা মজলুম প্রকৃতির লোক থাকে, মজলুম বলা হয় যারা একেবারে দেখা যাচ্ছে যে অসহায় এমন কিছু মানুষ যাদের উপর মানুষ যে কোনো সময় জুলুম করার চেষ্টা করে, ওই ধরনের অসহায় ব্যক্তি যদি আপনার দোয়া করে, খাবার খেয়ে দোয়া করে, ভালো পোশাক পরে দোয়া করে, আপনার সহযোগিতায় সে যদি লেখাপড়া করে মানুষ হয়, একদম প্রতিষ্ঠিত হয়, ভালো একটা পরিবেশে থাকতে পারে, ইনশাআল্লাহ দোয়া করবে। তো প্রতিবেশীর খেয়াল রাখার পাশাপাশি প্রতিবেশী এলাকারও খেয়াল রাখব। আচ্ছা, প্রতিবেশী শহরও থাকে অনেক সময়, এই শহর পাশের শহর, তখন শহরে খেয়াল রাখবো, প্রতিবেশী দেশ হতে পারে। এভাবে যে মনোবল যদি থাকে যে যে কোনো সময় যে কোনো গ্রাম যে কোনো দেশে আপনার কোনো বিপদ আসতে পারে, সেই বিপদে এগিয়ে যাওয়া। আমরা বিভিন্ন সময় শুনে থাকি অমুক সময় অমুক দেশে এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটলো, যেটা আজকেরও ঘটনা হয়তো আমরা অনেকে জানি, আমরা অনেকে জানি না। তো এ ধরনের বিভিন্ন দেশে হোক, বিদেশে হোক, সমাজে হোক, প্রতিবেশে হোক, আমাদের এ ধরনের কোনো যদি বিপদ আসে, আমরা সাধ্য অনুযায়ী আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব, আমরা হেল্প করব। মানুষ যদি দোয়া করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো এর মধ্যে বরকত চলে আসবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামদের যে শিক্ষা ব্যবস্থা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি আসহাবিকা নুজুম যে বললেন, সাহাবা ইকরামকে তারকার সাথে যে তুলনা দিলেন, সাহাবা ইকরামের যে আদর্শগুলো আজকে পুরো পৃথিবীতে অল মুসলিম মুসলমান যে কোনো বিষয়ে কিন্তু সাহাবিদের উদাহরণ দেয় যে নবীর সাহাবা এমন ছিল, নবী পাকের সাহাবা এমন, কেন আজকে নবী পাকের সাহাবাদের উদাহরণ কেন দেওয়া হয়, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ছিল তারা যারা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে প্র্যাকটিক্যাল সব ব্যবস্থাপনা শিখেছেন এবং আমল করেছেন। সর্বশেষ কথা বলেই সাহাবা ইকরামদের প্রতিবেশীর ব্যাপারে বলে ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ আমাদেরকে বুঝার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। প্রতিবেশীর সাহাবা ইকরামের মাঝে এমনই ঘটনা ঘটল, একটি বকরির মাথা আসলো, ছাগল উপহার হিসাবে আসলেন, প্রয়োজন ছিল, ওই পরিবারের সাহাবা ইকরামদের যে পরিবার ছিল তারা চিন্তা করলেন যে পাশের ঘর যে তাদের প্রয়োজন আমাদের চেয়েও বেশি মনে হচ্ছে। সেখানে পৌঁছার পরে তারা সেটাকে রাখলেন না, তিন নম্বর ঘরে পাঠিয়ে দিলেন যে হতে পারে আমাদের চাইতে ওনাদের প্রয়োজন বেশি। তো তিন নম্বর ঘর চতুর্থ নম্বর ঘরে পাঠিয়ে দিলেন, পর্যায়ক্রমে প্রথম নম্বর ঘরে এসে পৌঁছল। দেখেন এখানে একটা যদি কোনো একজন মানুষ শিখতে চায় এ থেকে তো অনেক কিছু শেখা যায়। আমার নবী সাহাবা কেন, আজকে নবীর সকল সাহাবি জান্নাতি জান্নাতি কেন বলা হচ্ছে, একটা উপহার আসলো, অন্য ঘরের কথা চিন্তা করলেন, সে দ্বিতীয় ঘর তৃতীয় ঘর চতুর্থ পঞ্চম ষষ্ঠ এভাবে এসে আবার প্রথম ঘরে এটা এসে আবার হাজির হলো। কেমন ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, সাহাবা ইকরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন, ভালোবাসতেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ প্রতিটা কাজে বাস্তবায়ন করেছেন আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামী এটাই চায় যে আমাদের মাঝে এই আদর্শ আমাদের মাঝে আসুক। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব মোবারক, যেই আচার আচরণ প্রতিবেশীর সাথে আত্মীয় স্বজনের সাথে চলার মাঝে বলার মাঝে লেনদেন করার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এক এক সপ্তাহে এক একটি বিষয়ে আমরা চেষ্টা করছি যে আপনার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক স্বভাব নিয়ে যাতে আলোচনা হয়, আমরা জানতে পারি, বুঝতে পারি, আমরা শিখতে পারি। তো আজকের আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব এর মধ্যে প্রতিবেশী, প্রতিবেশীর সাথে আমাদের আচার আচরণ কেমন হবে, অনেকগুলো বিষয় আমাদের জানার শোনার শিকার সৌভাগ্য হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ রাখার পাশাপাশি আমি সহ আমরা যারাই আজকের প্রোগ্রামে শোনার সৌভাগ্য হলো, আল্লাহ আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাবিক প্রোগ্রামে একটি বিষয় নিয়ে আমরা হাজির হব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি।